الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে। আলহামদুলিল্লাহ, প্রতিটি পর্বে কোরআনে পাকের মোবারক একটি ঘটনা বর্ণনা করার চেষ্টা করি আর নিজের জন্য কোরআনের পাক থেকে কিছু শিক্ষা অর্জন করি। আজ একটি বিস্ময়কর ও আশ্চর্যজনক ময়দানের কথা শুনব, আর এই ময়দান, জি হ্যাঁ, এই ময়দানের আলোচনা পবিত্র কোরআনেও বিদ্যমান। এটি হচ্ছে ময়দানে তায়া, যখন ফেরাউন নীল নদীতে ডুবে গেল এবং সকল বনি ইসরায়েলরা মুসলমান হয়ে গেল, আর যখন হযরত মুসা আলাইহিস সালাতু সালামের প্রশান্তি নসিব হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন যে আপনি বনি ইসরাইলদের বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করুন। সেই সময় বাইতুল মুকাদ্দাস আমালাকা গোত্রের অধীনে ছিল, যারা ছিল নিকৃষ্ট কাফের এবং অনেক শক্তিশালী যুদ্ধবাজ ও খুবই অত্যাচারী প্রকৃতির। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম 600,000 বনি ইসরাইলদের বাহিনী নিয়ে আমালাকা গোত্রের সাথে জিহাদের জন্য যাত্রা করলেন। কিন্তু যখন বনি ইসরাইলরা বাইতুল মুকাদ্দাসের নিকট পৌঁছল, তখন একেবারে ভীত হয়ে গেল এবং বলতে লাগলো যে এই শহরে জাব্বারিন অর্থাৎ আমালাকা গোত্র রয়েছে, যারা অনেক শক্তিশালী এবং কুখ্যাত। সুতরাং যতক্ষণ তারা শহরে থাকবে ততক্ষণ আমরা কখনোই শহরে প্রবেশ করব না। বরং বনি ইসরায়েলরা হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে এমনও বলে দিয়েছেন যে হে মুসা, আপনি এবং আপনার খোদা গিয়ে সেই শক্তিশালী গোত্রের সাথে যুদ্ধ করুন, আমরা তো এখানেই বসে থাকব। বনি ইসরাইলদের মুখ থেকে এমন কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাতু সালামের মনে খুবই দুঃখ এবং কষ্ট পেলেন এবং তিনি আল্লাহ তাআলার দরবারে এরূপ আরজ করলেন যে যা হযরত মুসা আলাইহিস সালাতু সালাম আপনার রবের দরবারে আরজ করেছিলেন। কোরআনুল মজিদে এই বিষয়ে আলোচনা কিভাবে এসেছে আসুন আমরা শ্রবণ করি।
রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখী ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন।
কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। হে আমার রব, আমার ক্ষমা নেই কিন্তু আমার নিজের এবং আমার ভাইয়ের উপর, সুতরাং আমাকেও এই নির্দেশ অমান্যকারীদের থেকে পৃথক রাখুন। আমার রব যা কিছু বলেছেন তাও কোরআনে পাকে মজুদ আছে। আসুন তেলাওয়াত শ্রবণ করি আর অনুবাদ শুনি।
فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين।
কাঞ্জলি ইমান থেকে অনুবাদ। তবে ওই ভূমি তাদের উপর নিষিদ্ধ রইল 40 বছর পর্যন্ত, তারা এই ভূখণ্ডের মধ্যে হতাশার সাথে ঘুরে বেড়াবে। সুতরাং আপনি এই নির্দেশ অমান্যকারীদের জন্য দুঃখ করবেন না। এর ফলে এই 600,000 বনি ইসরায়েলরা একটি ময়দানে 40 বছর পর্যন্ত ঘুরতে থাকে। আশ্চর্যজনক বিষয়, এটি এমন একটি ময়দান যেখানে 40 বছর ধরে বনি ইসরায়েলরা ঘুরতে থাকে, এই ময়দান থেকে বের হতে পারেনি। এই ময়দানের নাম ছিল ময়দানে তাইয়া। এই ময়দানে বনি ইসরায়েলের খাবারের জন্য মান্না ও সালোয়া অবতীর্ণ হলো, আর যখন হযরত মুসা আলাইহিস সালাতু সালাম পাথরের উপর নিজের লাঠি দ্বারা আঘাত করেছিলেন, তখন পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হয়েছিল। এই দুটি মুজিজা, এই দুটি কাহিনীও আপনারা এই অনুষ্ঠানে শুনেছিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনাও অর্থাৎ ময়দানে তাইয়ায় ঘুরার ঘটনাটিও কোরআনে মজিদে বারবার বিভিন্ন শিরোনামে বর্ণনা করা হয়েছে, যার মধ্যে সূরা মায়েদার এই ঘটনাটি বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, যা নিঃসন্দেহে একটি মহান ঘটনা আর তা বনি ইসরাইলদের অবাধ্যতা এবং অন্যায়ের আশ্চর্যজনক কাহিনী। কিন্তু এরপরও হযরত মুসা আলাইহিস সালাতু সালামের ভালোবাসা ও স্নেহ বনি ইসরাইলদের উপর সর্বদা ছিল, যে যখন এই লোকেরা ময়দানে তাইয়ায় ক্ষুধা ও পিপাসায় কাতর হলো, তখন হযরত মূসা আলাইহিস সালাতু সালাম দোয়া করে তাদের জন্য মান্না ও সালওয়া অবতীর্ণ করান। যখন তারা পিপাসত্ব হল, নিজের লাঠি ঢাকাতে বারোটি ঝর্ণা প্রবাহিত করিয়েছেন। এ থেকে হযরত মূসা আলাইহিস সালাতু সালামের ধৈর্য এবং তার সহনশীলতা ও চারিত্রিক ধীরতা এবং আপন উম্মতের প্রতি মহাব্বতের অনুমান করা যেতে পারে। আর এখান থেকে আমরা এও জানতে পারলাম আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালামগণ নিজ নিজ উম্মতদেরকে কেমন মহাব্বত করেন। আর আমাদের আকা তো রহমতুল্লিল আলামিন, আমাদের নবী তো রহমতুল্লিল আলামিন, উম্মতের জন্য রহমত। নিঃসন্দেহে তিনি আমাদেরকে অনেক বেশি মহাব্বত করেন, তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। হে আমার নবীর উম্মতরা, আপনাদেরও তো অনেক দায়িত্ব আছে। আমাদের উচিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ দিয়ে মহাব্বত করা, ভালোবাসা। আর ভালোবাসার দাবি এটাই, তার সুন্নতের উপর আমল করা, তার আদেশ নিষেধের প্রতি আমল করা, এমন কাজ না করা যাতে তিনি নারাজ হয়ে যায়। দেখলেন তো, এই সম্প্রদায় নিজেদের নবীর কথা মান্য না করায় ময়দানে তাই 40 বছর ঘোরাফেরা করছিল। আমরা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা মেনে চলি না, এমন যেন না হয় আমরা কোনো বড় মুসিবতে গ্রেফতার হয়ে না যাই। আসুন কোরআনে পাকের এই শিক্ষণীয় ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আর নিয়ত করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী, আমরা যার উম্মত, ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদেশ নিষেধ এবং তার সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানে আপনাদের শুধু একটি কাহিনী নয় বরং 3টি ঘটনা শোনাবো। ময়দানে তায়ার বিষয়ে জেনেছেন, আসুন এখন একটি আলোকিত হাতের বিষয়ে শুনব। এটি কার হাত এবং কিভাবে আলোকিত হতো, কতই না সুন্দর বিষয়। আসুন আমরা শ্রবণ করি। যখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু সালামকে ফেরাউনের হেদায়েতের জন্য তার দরবারে পাঠালেন, তখন 2টি মুজিজা তাকে দান করে পাঠালেন। 1 লাঠি, 2 ইয়াদে বাইদা অর্থাৎ আলোকিত হাত। যখন হযরত মূসা আলাইহিস সালাতু সালাম তার জামার ভেতরে হাত ঢুকিয়ে বাহিরে বের করে নিতেন, তখন হঠাৎ করে তার হাত আলোকিত হয়ে ঝলমল করত। অতঃপর যখন তিনি তার হাত জামার ভেতরে ঢুকিয়ে দিতেন, তখন তার আসল রূপে ফিরে আসত। এই মুজিজাটি কোরআনে পাকে বিভিন্ন সূরায় বারবার উল্লেখ করেছেন, যেমনটি সূরা তাহায় আল্লাহ তাআলা যা ইরশাদ করেছেন। তিলাওয়াত শ্রবণ করুন এবং অনুবাদ শুনুন।
واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى
কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। এবং আপন হাত আপন বাহুর সাথে মিলিয়ে নাও, তা অতি শুভ্র হয়ে বের হবে, কোন রোগের কারণে নয়, অপর একটা নিদর্শন রূপে, এই জন্য যে আমি তোমাকে বড় বড় নিদর্শন দেখাবো। এই মুজিজার নাম হলো আলোকিত হাত, যা একটি আশ্চর্যজনক এবং মহান মুজিজা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত মূসা আলাইহিস সালাতু সালামের হাত মোবারক থেকে রাত এবং দিনে সূর্যের ন্যায় আলো বের হতো। সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন একটি কোভিড এখন একটু গভীর চিন্তা করুন। যদি হযরত মূসা আলাইহিস সালাতু সালাম এর হাত মোবারক এমন নূরানি, তা থেকে নূর অর্থাৎ আলো বের হতো, আর এই আলোকিত হাতের আলোচনা কোরআনে পাকে স্থান পেয়েছে, তো হযরত মূসা আলাইহিস সালাতু সালামের আকা, আমাদের সবার নবী হযরত মূসা আলাইহিস সালাতু সালামের নবী, এর নূরানিয়তের শান মর্যাদা কেমন হতে পারে, দীপ্তিময় মর্যাদা কেমন হতে পারে। আসুন এখন আমরা তৃতীয় কাহিনীটি শুনি, এটিও এর সাথে সম্পর্কযুক্ত, তবে খুবই সুন্দর ঘটনা। আর তা হচ্ছে মান্না ও সালোয়া। এগুলো এমন খাবার যা আসমান থেকে অবতীর্ণ হয়েছিল, যা আমরা ইতিপূর্বে শুনেছি। যখন বনি ইসরায়েলরা ময়দানে তায়ায় গ্রেফতার হয়ে ক্ষুধায় পিপাসায় যন্ত্রণায় মৃত্যুর মুখে পতিত হল, তখন হযরত মূসা আলাইহিস সালাতু সালাম দোয়া করেছিলেন আর মান্না ও সালোয়া অবতীর্ণ হয়েছিল। একটি খাবারের নাম ছিল মান্না, অপরটির নাম ছিল সালোয়া। মান্না একেবারে সাদা মধুর ন্যায় এক জাতীয় মিষ্টান্ন বা সাদা রঙের মধু ছিল, যা প্রতিদিন আসমান থেকে বৃষ্টির ন্যায় বর্ষণ হতো। এবং সালোয়া ছিল রান্না করা কোয়েল পাখি, যা দক্ষিণা হাওয়ার সাথে আসমান থেকে অবতীর্ণ হতো। আল্লাহ তাআলা বনি ইসরাইলদের প্রতি আপন নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে কত সুন্দরভাবে কোরআনে মজিদে ইরশাদ করেছেন। আসুন আমরা তেলাওয়াত শ্রবণ করি এবং অনুবাদ শুনি। কাঞ্জন ইমান থেকে অনুবাদ, এবং তোমাদের প্রতি মান্না ও সালোয়া অবতরণ করেছি। এই মান্না ও সালোয়া সম্পর্কে হযরত মূসা আলাইহিস সালাতু সালামের এই আদেশ ছিল যে প্রতিদিন তোমরা তা খেয়ে নিবে এবং আগামীকালের জন্য কখনো তা জমা করো না। কিন্তু দুর্বল বিশ্বাসের কিছু লোক এই ভয় পেল, অর্থাৎ তাদের মনের মধ্যে এই ভয় হতে লাগলো যে যদি কোনোদিন মান্না ও সালোয়া অবতীর্ণ না হয় তবে আমরা কি খাব। তখন তারা খাবার জমা করা শুরু করলো। তাদের এই ভয় ছিল যে যেন এই ঘাস ও পাতাবিহীন শুষ্ক ময়দানে যেন আমরা মরে না যাই, পিপাসায় কাতর হয়ে, ক্ষুধায় কাতর হয়ে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবীর কথা না শোনার কারণে, নবীর অবাধ্যতা পোষণ করার কারণে তাদের মাঝে অমঙ্গল তাদের উপর ভর করল। লোকেরা আগামীকালের জন্য খাবার জমা করে রাখলো, আর সেই খাবার পচে গেল, তা খারাপ হয়ে গেল, এবং দ্বিতীয় দিন থেকে খাবার অবতীর্ণ হওয়া বন্ধ হয়ে গেল। হুজুর একরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইলরা এভাবে না করলে এই খাবার কখনো নষ্ট হতো না, না মাংস পচে যেত, না খাবার নষ্ট হতো। মাংস পচে যাওয়া ওই দিন থেকে শুরু হয়েছে, নয়তো এর পূর্বে কখনো খাবার নষ্ট হতো না, মাংস পচে যেত না। আশ্চর্যজনক বিষয়, তাই না? কোরআনে পাক পড়লে এই সকল ঘটনা জানতে পারবেন। এখানে তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহ তাআলার উপর ভরসার ঘাটতি লক্ষণীয়। শিক্ষণীয় বিষয় হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা নবী ওয়াদা করেছেন, তখন ওই কৌমকে, ওই জাতিকে আল্লাহ তাআলার উপর ভরসা করা উচিত ছিল। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের সবার রিজিকের ওয়াদা, অর্থাৎ দায়িত্ব নিয়েছেন। যা আমাদের পাওয়ার কথা তা পেতেই থাকবো, তাহলে কেন আমরা হারামের দিকে যাচ্ছি, হারামের দিকে অগ্রসর হচ্ছি, ধাবিত হচ্ছি? কেন এত বেশি টেনশন আমরা করছি, চিন্তা আমরা করছি? আমরা অদ্ভুত লোক, আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, তারপরও আমরা রিজিকের জন্য চিন্তিত থাকি। কিন্তু মাগফিরাতের ওয়াদা আল্লাহ তাআলা আমাদের সাথে করেননি, কিন্তু এরপরও মাগফিরাতের টেনশন, চিন্তা আমাদের নেই, এই জন্য কোনো চেষ্টা চালাতো দেখা যায় না। আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যাদের রাতে ঘুম হয় না, যে আগামীকাল কি হবে, খাবারের ব্যবস্থা কি হবে, আমার ব্যবসার অবস্থা কি হবে, আমার পরিবারের অবস্থা কি হবে। আমাদের মধ্যে কেউ কি এমন আছে যাদের রাতে এই জন্য ঘুম আসে না যে আখিরাতে আমার কি হবে, আল্লাহ তাআলা আমাকে কি মাফ করে দিবেন, আমি কবরে গিয়ে কি করব, আমার কবর অন্ধকার হবে, যদি অন্ধকার হয় আমার কবর কিভাবে আলোকিত হবে, কি আমল করতে হবে আমাকে, আমরা কি কখনো চিন্তা করেছি? আমি কি ঈমান হেফাজত করতে পারবো? চিন্তা করুন, যদি এই মন মানসিকতা তৈরি হয় যে আমাকে আমার আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। আসুন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ আপনাদের জন্য উন্মুক্ত, আলহামদুলিল্লাহ। এই পরিবেশে আমাদেরকে আখিরাতের প্রস্তুতির জন্য উৎসাহ দেওয়া হয়। মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ আগামী পর্বে কোরআনুল করিমের আরো সুন্দর ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।